السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا اللہ وحدہ لا شریک له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. دنیا میں
এই পৃথিবীতে শিক্ষায় উন্নতি অগ্রগতি নূতন আবিষ্কার আদি এবং প্রচার মাধ্যমের কল্যাণে এক অঞ্চল বা এক দেশের মানুষ অন্যান্য অঞ্চল এবং দেশ সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জিত হচ্ছে, এক দেশের ঘটনা নিমিষে দূর দূরান্তের বিভিন্ন দেশের মানুষ জানতে পারে, উন্নত বিশ্বের জীবনযাপনের পদ্ধতি এবং পছন্দ অপছন্দ স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ দেখতে পায় এবং শুনতেও পায়। তো যেখানে এর উপকারিতা রয়েছে সেখানে এর কিছু ক্ষতিকর দিকও সামনে আসছে। যাদের জীবন উপকরণ সীমিত তাদের মাঝে অস্বস্তি এবং হীনমন্যতার জন্ম নিচ্ছে। ধর্ম এবং ধর্মের শিক্ষাকে বোঝা মনে করা হয়, স্বাধীনতার নামে ধর্মীয় এবং নৈতিক অধপতনকে আইন করে সমর্থন দেয়া হচ্ছে। এমন সব বিষয় বা কথাকে যাকে বিভিন্ন ধর্মের ইতিহাস জাতির ধ্বংসের কারণ আখ্যায়িত করেছে, সেসব বিষয়কে স্বাধীন এবং উন্নত বিশ্বের স্বতন্ত্র বৈশিষ্ট্য বা বিশেষত্ব হিসাবে তাদের যোগ্যতা বা গুণ হিসাবে উল্লেখ করা হয়। শিশুদের এমন বিষয় পড়ানো হয় যার সাথে স্বল্প বয়স্ক শিশুদের কোনো সম্পর্কই নেই, বরং অনেকে বুঝেও না যে কি শিখানো হচ্ছে আর কি বলা হচ্ছে। আর কোনো কোনো শিশু বা স্বল্প বয়স্ক কিশোররা বালকরা এটি একথা প্রকাশ করে, অশ্লীলতাকে উন্নতির প্রতীক মনে করা হয়। পদে পদে শয়তানের এই ঘোষণা শোনা যায় যা সে আল্লাহকে সম্বোধন করে বলেছিল যে খোদা, তুমি আমাকে বিতাড়িত করেছ, তোমার দরবার থেকে আদমকে আমার উপর প্রাধান্য দিয়েছ, তাই আমি এখন আদমের প্রতিটি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তোমার নির্দেশের বিরুদ্ধে তাকে প্ররোচিত করব, ধর্ম থেকে বিচ্যুত করব মানুষের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যাদের মাঝে নরনারী উভয় অন্তর্ভুক্ত থাকবে, তারা আমার অনুসরণ করবে। এই ছিল শয়তানের ঘোষণা।
তু আপনা কাম কর।
আল্লাহ তাআলা প্রত্যুত্তরে এটি বলেছেন যে ঠিক আছে, তুই তোর কাজ কর, কিন্তু আমি যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব, যারা তোর অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে। কোথায় কথা বলেননি যে আমি জোর জবরদস্তি তাদেরকে তোমার ক্রোড়ে আশ্রয় নেয়া থেকে বিরত রাখবো। অতএব আজকাল নিত্য নতুন
আজাদীকে নাম পর
যে সমস্ত আবিষ্কারাদি বা উন্নতি পরিদৃষ্ট হচ্ছে, এর সাথে স্বাধীনতার নামে ধর্ম থেকে ধর্মের সাথে দূরত্ব, এটি একটি শয়তানি কাজ। যাতে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ ক্রমশ নিপতিত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে, আল্লাহ তাআলাকে ভুলে বসছে, জাগতিক চাকচিক আধিপত্য বিস্তার করছে। কিন্তু একই সাথে আমরা এটিও দেখি যে যুগে যখনই জাগতিক কামনা বাসনা লোভ লিপ্সা ছেয়ে যায়, মানুষ শয়তানের ক্রোড়ে লাগামহীন ভাবে আশ্রয় নেওয়া আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা নিজের প্রেরিত মহাপুরুষ এবং নবীদের প্রেরণ করেন যারা মানুষকে আগুনের গর্তে নিপতিত হওয়া থেকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। যখনই জল স্থলে নৈরাজ্য ছেয়ে যায়,
আল্লাহ তাআলাকে হুকুম
পৃথিবীর সর্বত্র এটি হলো ধর্মের ইতিহাস। আর পৃথিবীর সব জাতি এর পূর্ণতা দেখেছে। সুতরাং প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ তাআলা কি এখন মানবতার জন্য নিজের রহমত এবং করুণার এই যে বৈশিষ্ট্য প্রত্যাহার করে নিয়েছেন? আল্লাহর করুণা এবং রহমত কি শুধু পৃথিবীর অতীত বিভিন্ন জাতির মাঝে প্রকাশিত হয়েছে? আল্লাহ তাআলার করুণা কি শয়তানের হাতে শয়তানের সামনে পরাজিত হয়েছে? যে তোমরা যাচ্ছা করো, যাচ্ছে তাই করো, আমি মানুষ সৃষ্টি করেছি, ভালো মন্দের পার্থক্য করার বৈশিষ্ট্য তাকে দিয়েছি, কিন্তু এখন আর আমার জন্য কিছু করা সম্ভব নয়, আমি এখন তোমাদের সামনে শক্তিহীন নিরুপায়। না, এমন নয়। আল্লাহ তাআলা পূর্বেও কখনো নিজের গুণাবলী এবং বঞ্চিত হননি, আর ভবিষ্যতে তার শক্তি এবং গুণাবলীর লোপ পেতে পারে না। নিঃসন্দেহে মানুষকে তিনি স্বাধীনতা দিয়েছেন যে আমি তোমাদের কর্মকে কোন কাজের জন্য বাধ্য করব না, কিন্তু পাপ থেকে মুক্ত থাকার জন্য দিক নির্দেশনা দেওয়া অব্যাহত রাখব। যারা পাপ থেকে দূরে থাকবে আর পূর্ণ অবলম্বন করবে, আমি তাদেরকে জান্নাতের নিয়ামতে ভূষিত করব। তাদের জন্য
জন্নতকে সমান হবে
আল্লাহর শরণ, আল্লাহর জিকির এবং তার নির্দেশ অনুসরণের কারণে পৃথিবীতে জান্নাতের ব্যবস্থা হবে, পারলৌকিক জীবনে জান্নাতের উপকরণ সৃষ্টি হবে। যারা আল্লাহ থেকে দূরে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং
মযহাবি কেলানে ওয়ালোঁকো ভি
যখন পৃথিবীতে নৈরাজ্য দেখেন, আল্লাহ যারা ধর্মের অনুসারী হওয়ার দাবি করে, যারা ধর্মকে জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার মাধ্যম হিসাবে নিয়ে পৃথিবীতে ফাসাদ করে, যেভাবে আজকে আমরা দেখি অনেক সংগঠন এবং অনেক আলেম এই কাজই করছে, অপরদিকে বস্তুবাদী মানুষকে অধপতনের চরম পর্যায়ে নৈরাজ্যের মাঝে নিপতিত দেখে, তখন তার করুণা এবং রহমত উদ্বেলিত হয়, তখন আল্লাহ তাআলা ইয়াহিল আরজা বাদা মওতেহার দৃষ্টান্ত দেখেন জমি বা পৃথিবীর প্রাণ মৃত্যুর পর তাতে তিনি পানি বর্ষণ করেন, পৃথিবীতে বসবাসকারীদের জন্য সে পানি নাজেল করেন যা আধ্যাত্মিক ভাবে মৃতদের জীবন উপকরণের কারণ হয়, শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং নতুন আবিষ্কার আদি, যেখানে মানুষের বিবেককে বুদ্ধিকে আলোকিত করেছে, চিন্তাধারাকে আলোকিত করেছে, সেখানে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে আধ্যাত্মিক ভাবে হত্যা করেছে, এমনকি মুসলমানরা শিক্ষা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও ভ্রান্ত আলেমদের অনুকরণ করে আধ্যাত্মিক ভাবে মরে গেছে। আর এটি হওয়ারই ছিল, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে আমাদেরকে পূর্বেই এটি অবহিত করেছেন, কিন্তু একই সাথে এই শুভ সংবাদও দিয়েছেন যে এই নৈরাজ্যের যুগে, এই আধ্যাত্মিক অধঃপতনের যুগে, জাগতিক কামনা বাসনা চরম পর্যায়ে পৌঁছার যুগে, ইসলামী শিক্ষাকে বিস্তৃত হওয়ার যুগে, মোহাম্মদ ইসলামের এক দাস পৃথিবীকে পথের দেশা দেওয়ার জন্য আসবেন, আর মৃতদের জীবিত করার তিনি কারণ হবেন। অতএব আমরা সৌভাগ্যবান যে আমরা খোদার এই প্রত্যাদিষ্ট প্রেরিত মসীহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদীকে গ্রহণ করেছি এবং তার হাতে বয়াত করে এই ঘোষণা করেছি যে আমরা শয়তানের প্রতিটি আক্রমণকে তার মুখে ছুঁড়ে মারব খোদার সাহায্যে। আর তার প্রতিটি বিভ্রান্তির মুখে খোদার কৃপা ভিক্ষা চেয়ে বাঁচার বা আত্মরক্ষার চেষ্টা অব্যাহত রাখব, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। সুতরাং এই জন্য আল্লাহর দরবারে যতই আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন না কেন তা যথেষ্ট হবে না, কিন্তু এই কৃতজ্ঞতা শুধুই বলি সর্বস্ব কৃতজ্ঞতা প্রকাশ করে সম্ভব নয় যে আলহামদুলিল্লাহ আমরা খোদার প্রতি কৃতজ্ঞ যে আমরা আহমদি, বরং এর জন্য দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে আমাদের। আহমদি নরনারী বা আহমদি মহিলা বা মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব এটি, কেননা কেবল সে নিজেকে শয়তানের হামলা থেকে রক্ষা করবে না বা রক্ষা করাই তার দায়িত্ব নয়, বরং নিজের প্রজন্মকেও রক্ষা করতে হবে তাকে। এক নারীর গর্ভে সন্তানের জন্ম হয়, নারীর কোলে ক্রোড়ে সন্তান লালিত পালিত হয়, বড় হয়। নারীর এক নারী সন্তানকে বাহিরের পরিবেশে প্রভাবিত হওয়ার পূর্বেই এমন ভাবে সন্তানের তরবিয়ত এবং তরবিয়ত করতে পারে, সুশিক্ষা দিতে পারে, যার ফলে সে বুঝতে পারে যে ভালো কি আর মন্দ কি, ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। এক সত্যিকার আহমদি নারী সন্তানকে বলে যে আল্লাহর ইবাদতের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামের উন্নত চরিত্রের মানদণ্ড কি, ক্রাইটেরিয়া কি। এক আহমদি নারী সন্তানকে বলতে পারে বা অবহিত করতে পারে বা আশৈশব তার কানে এই কথা উদ্ধার করতে পারে যে তোমার আহমদি মুসলমান হওয়ার উদ্দেশ্য কি। আজকের বিভ্রান্ত সমাজে এই তরবিয়ত, সন্তানের এই সুশিক্ষা সামান্য কোন বিষয় নয়, এক প্রতি আহমদি নারী এবং মায়ের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, এটি অনেক বড় দায়িত্ব এটি। একই সাথে এখন আপনাদের অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ যারা এখানে বসে আছেন, তাদের মেজরিটি যারা এখানে বসে আছেন, তারা এজন্য এখানে এসেছেন যে স্বদেশে তাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। কতক এখানে এমনও আছেন যারা সামাজিক, যারা অর্থনৈতিক সচ্ছলতার উদ্দেশ্যে এখানে এসেছেন, বা কিছু এমন আছেন যারা অন্যান্য জুলুম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত হয়েছেন, যারা ধর্মীয় নির্যাতনের সম্মুখীন হয়ে এখানে এসেছেন, পুরুষ হন বা নারী, তারা কখনো ভাবতেও পারে না। আর আমি আশা করি কখনো তাদের এমন চিন্তা ভাবনা থাকবেও না যে উন্নত বিশ্বে এসে ধর্মকে তারা গৌণ বিষয় হিসাবে দেখবে বা ধর্মের গুরুত্ব তাদের জীবনে হারিয়ে যাবে। বরং যারা ধর্মীয় কারণে এখানে আসেনি, তারা পুরুষ হন বা নারী হন, আমি আশা করব দু একটি ব্যতিক্রম ছাড়া তাদের অধিকাংশই ভাবতেই পারেন না যে ধর্মকে তারা গৌণ বিষয় মনে করবেন। এক কথায় কোন প্রকৃত আহমদি, সে পুরুষ হোক বা নারী, সে নিজের ধর্মকে কোন আহমদি লড়ারে এমন হবে না যে ধর্মকে অন্য সব বিষয়ে প্রাধান্য দেবে না। কিন্তু বাস্তবে যদি আমরা খতিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার সত্ত্বেও একটা বিরাট শ্রেণী খোদার নির্দেশ মান্যকারী নয়, মেনে চলে না। যদি মহিলাদের আমল বা কর্ম এই শিক্ষাসম্মত শিক্ষার অধীনে না হয়, তাহলে সন্তান সন্ততিও একই দৃষ্টান্ত স্থাপন করবে, একই পথ অনুসরণ করবে। যে সমস্ত মা শৈশব বাচ্চাদের সামনে উত্তম দৃষ্টান্ত স্থাপন করে আর বাচ্চাদের বিষয়ে বুদ্ধিমত্তার সাথে সজাগ দৃষ্টি রাখে, তাদের সন্তান সন্ততির প্রতি ভালো এবং মন্দ কথা ঘরে এসে মায়েদের সাথে আলাপ করে, তাদেরকে অবহিত করে, মা তখন বুদ্ধিমত্তার সাথে উত্তরও দেন, এমন মায়েদের সন্তান সন্ততি তখন আর পরিবেশের প্রভাবে প্রভাবিত হয় না, তারা যৌবনেও পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকে। কিন্তু যেসব মা সন্তানদের বিষয়ে শৈশব থেকে কোনো আগ্রহ দেখায় না, তারা মনে করে এটি খেলা তামাশার বয়স, সব প্রয়োজনের অতিরিক্ত ভালো ধারণা রাখে বা অসাবধান জীবন কাটায় এমন বা কঠোর ব্যবহার করে বাচ্চাদের সাথে, এমন সন্তান সন্ততি কোন কথা বললে যুক্তি প্রমাণ না দিয়ে কঠোরতার মাধ্যমে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করে, সামান্য কঠোরতা নয়, ভয়াবহ। তখন এমন ছেলে মেয়েরা পিতা মাতাকে কিছু বলা বন্ধ করে দেয়। 13-14 বছর বয়সে যখন তারা উপনীত হয়, তখন ঘর থেকে বাইরের পরিবেশ তাদের বেশি প্রিয় মনে হয়, ধর্ম থেকে বস্তু জগৎ তাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। পিতাদেরকে তরবিয়তের দায়িত্ব থেকে আমি মুক্ত করছি না, অবশ্যই পিতাও দায়ী তরবিয়ত বা সুশিক্ষার জন্য। অনেক সময় মায়েদের তরবিয়ত বা সুশিক্ষার প্রশিক্ষণ সত্ত্বেও পিতার আমল বা কর্ম দেখে সন্তান নষ্ট হয়, তাই পিতাদের উপরও এই দায়িত্ব বর্তায়। অর্থাৎ তাদেরকেও বুঝতে হবে যে দায়িত্ব তাদের পালন করতে হবে, কিন্তু বেশিরভাগ সময় ছেলে এবং মেয়েরা মায়েদের কাছেই থাকে, তাই ইসলাম মায়েদের উপর দায়িত্ব ন্যস্ত করে, বাচ্চাদের তরবিয়তের দায়িত্ব পালনের তরবিয়তের দায়িত্ব মায়েদের উপর ইসলাম ন্যস্ত করে। ছেলে মেয়ের তরবিয়তের দায়িত্ব কোনো সাধারণ বা সামান্য তুচ্ছ কোনো দায়িত্ব নেই, বরং এই বিভ্রান্ত সমাজে যেখানে প্রতিটি পদক্ষেপে শয়তান জাগতিক উন্নতির নামে নিজের দিকে আকর্ষণের ফাঁদ পেতে রেখেছে, আর শিশুরা যখন অন্য কিছু ছেলে মেয়েকে কিছু কাজ করতে দেখে, বিশেষ করে 12-13 বছর বয়সে যখন উপনীত হয়, তখন তাদের মাঝে এক প্রকার অস্বস্তির জন্ম হয়। অতএব এই তরবিয়ত যা মা করে থাকেন আর যে কষ্টের সাথে এদিকে মনোযোগ নিবদ্ধ করেন, এটি জেহাদ থেকে কোনো অর্থে কম নয়। সে কারণে মহানবী ইসলাম এক মহিলার প্রশ্নের উত্তরে বলেন, যিনি প্রশ্ন করেছিলেন আমরা জেহাদে যেতে পারি না, কিন্তু ঘরের দেখাশোনা এবং সন্তানদের তরবিয়ত করলে আমরা জেহাদের মতো পুণ্যের ভাগী হব কিনা, এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অবশ্যই এটি তোমার জেহাদ, আর তুমি এর জেহাদের সমান প্রতিদান তুমি এর জন্য পাবে। দেখুন কত বড় মর্যাদা বাচ্চাদের তরবিয়তের ফলে লাভ হয়, আর রাসূলুল্লাহ কিভাবে এক নারীর মাঝে এই মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছেন। মায়েরাই বা মহিলারাই সন্তানের তরবিয়ত করে জাতির ভিতকে, জাতিগত ভিতকে দৃঢ় করতে পারে এবং করে। যারা বা সন্তানের তরবিয়ত এবং সুশিক্ষার প্রতি মনোযোগ দেয় না তারা ক্রমশ অধপাতে যায়। পত্রপত্রিকা প্রত্যেক বছর এই পরিসংখ্যান তুলে ধরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। যেমন খ্রিস্টান দেশে একটা বিরাট শ্রেণী প্রত্যেক বছর খ্রিস্ট ধর্ম ছেড়ে দিচ্ছে, বরং আল্লাহর উপর বিশ্বাসেই হারিয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে একটা বিরাট শ্রেণী। কেন? এজন্য যে খ্রিস্ট ধর্মের মাঝে খ্রিস্টানিটিতে বাইবেলে যে সমস্ত কথা লেখা হয়েছে পাপের কথা বা অন্যায়ের, সেগুলোকে আজকে পরিবর্তন করা হচ্ছে। এমনকি কোনো কোনো পাদ্রীও বিবৃতি দেয় যে অমুক অমুক পাপ এখন আর পাপ নয়, কেননা মানুষ সেটি পছন্দ করে। বাইবেলে সেগুলো আগে পাপ লেখা ছিল, এটি এই কারণে করছে তারা যে মানুষের তারা সামনে দাঁড়াতে পারে না। দেশীয় আইন যা গণতন্ত্র এবং স্বাধীনতার নামে খোদার আইনে পরিবর্তন আনছে, এর কারণ হলো মানুষ ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষাকে ছেড়ে দিচ্ছে, বিস্তৃত হচ্ছে, এর সাথে সম্পর্ক ছেড়ে দিচ্ছে। কারণ হলো উন্নত বিশ্বে মায়েরা নিজেদের সন্তানদের ধর্মীয় এবং চারিত্রিক নৈতিক শিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করেনি। মাও ঘরের বাইরে আর পিতাও ঘরের বাইরে ঘর ছাড়া, এ কারণে সন্তানের জন্য ঘরে ঘরের পরিবেশও নাই আর ধর্মীয় পরিবেশও নেই। মুসলমানদের পথহারা বা বিকৃতিরও বিকৃতির শিকার হওয়ার একটি কারণ এটি। মুসলমান মহিলাদের অধিকাংশ ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞ, ধর্মের জ্ঞানই তাদের নেই, তাদের মাঝে এই বিকৃতি দেখা দেয়ারই ছিল। কেননা আল্লাহ তাআলা কোন ধর্মকে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে প্রতিষ্ঠিত রাখার মানসে প্রেরণ করেননি, আর ইসলামকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকার জন্য পাঠিয়েছেন, পূর্ণ শরীয়ত হিসাবে নাজেল করেছেন, তাই ইসলামের স্থায়িত্বের জন্য ব্যবস্থাও করেছেন। এই নৈরাজ্যের যুগে তিনি মসিহে মদ এবং প্রতিশ্রুত মাহদিকে পাঠিয়েছেন, যিনি নরনারী উভয়ের মনোযোগ তাদের দায়িত্বের প্রতি আকর্ষণ করেছেন, আর বলেছেন যে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আবশ্যক হল মেয়েদের এমন ধর্মীয় তরবিয়ত করো, এমন শিক্ষা দেওয়া যেন ভবিষ্যৎ প্রজন্মের মায়েরা সন্তানদের হৃদয়ে কথা বদ্ধমূল করে যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে, আর ছেলেদের এমনভাবে তরবিয়ত করো যেন ভবিষ্যতে যে পিতা হবে সে যেন ধর্মের প্রকৃত শিক্ষা নিজের জীবনে নিজের শিরোধার্য করে, আর এভাবে নিজেদের সন্তান সন্ততির জন্য তারা যেন এক উত্তম নমুনা হয়ে সামনে আসে। অর্থাৎ সকল আহমদি নারী এবং মেয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন বস্তু জগৎ অগ্রগণ্য না হয় বরং ধর্ম অগ্রগণ্য হয়। আজকে আমরা নিজেদের শিক্ষিত মনে করে থাকি, কিন্তু আমাদের ইমানের সেই অবস্থা নেই যা হওয়া উচিত। মহিলাদের অধিকাংশ এমন যারা সন্তানদের জাগতিক শিক্ষা এবং জাগতিক তরবিয়তের দিকে মনোযোগী হয়ে থাকে এই ব্যাপারে তারা উদ্বিগ্ন উৎকণ্ঠ প্রকাশ করে, কিন্তু ধর্মীয় তরবিয়তের প্রতি সেই মনোযোগ নেই। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসীহ মওউদের যুগের একটি ঘটনা বর্ণনা করেন। এক মহিলা তার অসুস্থ সন্তান নিয়ে মসীহ মওউদের কাছে আসে এবং বলে, ডাক্তারদের দৃষ্টিতে এ হলো দুরারোগ্য, আর বলেছে আমি মুসলমান, এ বাচ্চা মুসলমান হিসেবে জন্ম নিয়েছে কিন্তু খ্রিস্ট ধর্মের প্রভাবে সে এখন খ্রিস্টান হয়ে গেছে, প্রধানত আপনি এর চিকিৎসা করুন, দৈহিক চিকিৎসা। কিন্তু সেই নিরক্ষর মহিলা জোর দিয়ে যে আরেকটি কথা বলেছেন তা হলো, আপনি একবার তাকে কালেমা পড়িয়ে দেন, এরপর সে মারা গেলেও আমার কোনো চিন্তা নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সেই ছেলেকে অসুস্থতার কারণে খলিফাতুল মসীহ আউয়ালের কাছে পাঠান চিকিৎসার জন্য। একই সাথে কিছু তিনি যেন কিছু তাবলিগও করেন, জোর জবরদস্তি তো কাউকে মুসলমান করা সম্ভব নয়, তাবলিগ করুন, তার হৃদয়ে কথা যদি গেঁথে যায় হয়তো সে আবার মুসলমান হয়ে যাবে। কিন্তু সেই ছেলে পাকা ছিল খ্রিস্ট ধর্মের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, কালেমাকে এড়ানোর জন্য এক রাতে সে গোপনে চিকিৎসা বাদ দিয়ে বেরিয়ে যায় কাদিয়ান থেকে। রাতের বেলায় তার মা এটি জানতে পারে, মা তার পিছনে ছোটে বাটালার কাছে গিয়ে তাকে আবার ধরে নিয়ে আসে। অবশেষে একই সাথে মা দোয়াও করছিলেন, সে ধর্মীয় জ্ঞান তার ততটা ছিল না কিন্তু আল্লাহর সত্তায় বিশ্বাস ছিল, তাই দোয়া অবশ্যই করছিল সে মা। আল্লাহ তাআলা মায়ের আকুতি মিনতি শুনেছেন আর তার ছেলে ঈমান আনে ইসলামের উপর। অবশেষে সে পরে স্বল্প বয়সে মারাও যায়, কিন্তু সেই মা বলে যে এখন আমার হৃদয়ে প্রশান্তি এসেছে, আমি মৃত্যুর পূর্বে অন্তত পক্ষে আমার ছেলে কালেমা পড়েছে আর আন্তরিক ভাবে পড়েছে, জোর জবরদস্তি পড়ানো হয়নি। হযরত মুসলিহ মওউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হলো সঠিক তরবিয়ত বা মাতৃসুলভ তরবিয়ত, এটি হলো সেই প্রেরণা, সেই চেতনা যা ইসলাম এক নারীর মাঝে ফুৎকার করতে চায়, দেখতে চায়। তো এমন নারী, এমন মহিলা যারা নিজেদের সন্তানদের নেক এবং তরবিয়ত প্রাপ্ত সুশিক্ষিত দেখতে চান, তারা শুধু নিজেদেরই উপকার করেন না, নিজেদের স্বার্থ রক্ষাই করেন না, নিজেদের ইহ পরকালেই নিশ্চিত করেন না, বরং জাতি এবং জামাতের তারা উপকার করেন। অনেক ছেলে মেয়ে ওয়াকফে নৌ মায়েদের কোলে লালিত পালিত হচ্ছে, তাদের তরবিয়ত করা, তাদের সুশিক্ষা দেয়া মায়েদের দায়িত্ব। অনেক ছেলে এবং মেয়ে বড় হয়ে নিজের ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে, ওয়াকফে না হওয়ার দাবি করে, অনেক কেউ কেউ বলে যে আমরা ওয়াক করতে চাই না। যদি শুরুতেই ধর্মীয় তরবিয়ত হতো তাদের মাঝে কখনো এই মনোভাব সৃষ্টি হতো না। মায়েরা প্রথম দিকে বড় দোয়ার সাথে ওয়াক করেছে, এর জন্য পরিশ্রম করতে, শুধু একটি ওয়াদা করা যথেষ্ট নয়। জাগতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রত্যেক সেই ব্যক্তি যে পৃথিবীতে কোন মর্যাদা লাভ করে তাতে মায়েরও ভূমিকা থাকে। জাগতিক চিন্তাধারা বা বস্তুবাদী যে চিন্তাধারার অধিকারে নিয়ে যে সমস্ত মায়েরা হয়ে থাকেন, তারা এত যদি বলেন যে আমরা ছেলেদের তরবিয়তের পিছনে যদি ছুটি, তাহলে আমরা বড় মর্যাদা কিংবা পাপা আমি অনেক ডিগ্রি নিয়েছি, সনদ লাভ করেছি, মেডেল পেয়েছি, তো এগুলো কিভাবে লাভ হতে পারে? কিন্তু ইসলাম বলে তুমি উচ্চশিক্ষিতা হয়ে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে পরম পর্যায়ে পৌঁছে বাচ্চাদের যদি তরবিয়ত করো, আর তোমার সন্তান যদি পেশাদারী দক্ষতা প্রদর্শন করে কোন মর্যাদায় পৌঁছে, পেশাজীবী হিসাবে দক্ষতা অর্জন করে কোন মর্যাদা কোন মানে পৌঁছে, ভালো বিজ্ঞান হিসাবে সামনে ভালো গবেষক হয়, ভালো ডাক্তার হয়ে দুঃখী মানবতার সেবা করে, ভালো ডাক্তার হয়ে মানুষের দৈহিক স্বাস্থ্যের ব্যবস্থা বিধান করে, ভালো নেতা এবং রাজনীতিবিদ হিসেবে মর্যাদা পেয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তার পুণ্যের তার মাও অংশীদার হবে। এক মোমেন মা নিজের সন্তানের জন্য এ পৃথিবীতেও আর পরকালেও জান্নাত সৃষ্টি করে, আর যাদের জান্নাত নির্মাণের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তার নিজের জন্য আল্লাহ তাআলা কত বড় বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। তাই এই চিন্তা চেতনা থাকা উচিত যে সকল কাজে খোদা সন্তুষ্টি অর্জনের চেষ্টা আমাদের করা উচিত, আমাদের শিক্ষাও যেন খোদা সন্তুষ্টি অর্জনের কারণ হয়, আমাদের জ্ঞানও যেন খোদার সন্তুষ্টি অর্জনে পর্যবসিত হয়। অতএব বস্তুবাদিনী মা এবং মোমেন মায়ের চিন্তার মাঝে অনেক পার্থক্য রয়েছে। অনেক মেয়েরা ভালো প্রস্তাব এজন্য প্রত্যাখ্যান করে যে বলে যে আমাদের উচ্চশিক্ষা অর্জন করতে হবে, উচ্চশিক্ষা খুব ভালো, আমি দেখেছি অনেক ভালো সুশিক্ষিতা আহমদি মেয়ে ডাক্তার বা অন্যান্য বড় বড় পদেও রয়েছে, তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসলে তারা প্রস্তাব প্রত্যাখ্যান করে না, বিয়ে হয় এরপর স্বামীর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, বাচ্চাদের তরবিয়তের যুগ শেষ হওয়ার পর তারা আবার পড়ালেখা আরম্ভ করে, আর তারা উচ্চশিক্ষার যে বাসনা সেটিও তাদের পূর্ণ হয় পরবর্তীতে সন্তান সন্ততি বড় হওয়ার পর। উচ্চশিক্ষা নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ, কিন্তু এর চেয়েও বেশি প্রশংসনীয় বিষয় হল আহমদী ছেলে এবং মেয়েদের ধর্মীয় এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে এক বিরাট বাহিনী প্রস্তুত হওয়া আবশ্যক, যারা এই বিভ্রান্ত যুগে নিজেদের সন্তান সন্ততিকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করার নিশ্চয়তা বিধান করবে। মায়েদের তরবিয়তে এমন মা প্রজন্ম সামনে আসা হচ্ছে যারা সর্বোত্তম স্ত্রী এবং সর্বোত্তম শাশুড়ি এবং সর্বোত্তম ননদ আর সর্বোত্তম ভাবি হিসাবে আত্মপ্রকাশ করবেন, আর এমন সন্তানের জন্ম দেন যারা সর্বোত্তম স্বামী, সর্বোত্তম পিতা, সর্বোত্তম শ্বশুর আর সর্বোত্তম সন্তান হিসাবে সামনে আসবেন। যদি এটি হয়ে যায় তাহলে কখনো কোন মেয়ে নিজের শ্বশুর বাড়িতেও নির্যাতিতা হবেন না, এ সমস্ত নির্যাতনের শিকার হওয়ার এটি বড় কারণ। কোন মেয়ের যদি সঠিক তরবিয়তে কোন মেয়ে শ্বশুর বাড়িতে নির্যাতিত হবে না, কোন স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে না, আর কোন শাশুড়ির তার পুত্রবধূর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। এটি এই অবস্থায় পৃথিবীকে জান্নাত প্রতিম করে এবং নৈরাজ্যের অবসান ঘটায়। অনেক পারিবারিক ঝগড়া বিবাদ এই কারণেই হয়ে থাকে, শাশুড়িরা নিজেদের যুগ বা সময় ভুলে যায় আর পুত্রবধূদের উপর অত্যাচার করে, পুত্রবধূরা কোথাও তাদের উপর জুলুম এবং অত্যাচার না করে এই আশঙ্কায় প্রথম দিন থেকেই নিজের প্রভাব বিস্তার আরম্ভ করে। এমন শাশুড়ি আর এমন পুত্রবধূর সংখ্যা কম হলেও এমন ঘটনা সামনে আসে, তাই চিন্তার বিষয়। ভালো মা এবং ভালো শাশুড়ি আর ভালো পুত্রবধূই আল্লাহ তাআলার ফজলে আশ্রয়, এমন অনেক রয়েছেন যারা একই ঘরে বসবাস করছে, শাশুড়িরা পুত্রবধূকে মেয়ের মতো লালন পালন করছে, কিন্তু যারা বিকৃতির জন্ম দেয় তাদের ব্যবহার অনেক সময় এমন সামনে আসে যে মানুষ পরেশান হয়ে যায় যে এক আহমদি নারীও কি এমন করতে পারে। অতএব যদি জান্নাত বানাতে হয় মায়েদেরকেই বানাতে হবে, আর নৈরাজ্য আর অশান্তি যদি দূর করতে হয় মায়েদেরকেই করতে হবে, মহিলাকেই করতে হবে আর মেয়েকেই তা করতে হবে, আর একজন প্রকৃত মোমেন নারীর কাছে এরই আশা রাখা হয়। দ্বিতীয় কথা যা আমি বলতে চাই তাও সত্যিকার অর্থে প্রথম কথারই ধারাবাহিকতায় ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া এবং তরবিয়তেরই বিষয়। তা মোমেন নরনারীর খোদার এই উক্তির সাথে সম্পর্ক রাখে। যে আয়াতগুলো শুনেছেন সেই আয়তে অনেক এমন কথা রয়েছে যা নিয়ে চিন্তা করলে মানুষ নিজের অবস্থাকে উন্নত করতে পারে। আমি যে আয়াত আপনি এসেছি যে আয়াত পড়া হয়েছে তা আপনারা শুনেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখরু আলাইহা সুম্মা ওয়া উমইয়ানা। মোমেন নারী এবং মেয়েরা এমন হয়ে থাকে যে তাদের সামনে যখন আল্লাহর কথাবার্তা শোনানো হয় বা তাদেরকে বলা হয় তারা আল্লাহর উক্তি বা কথার প্রতি অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। মোমেন পুরুষ হন বা নারী আল্লাহর নির্দেশের প্রেক্ষাপটে যখন কোনো কথা শুনে তাৎক্ষণিকভাবে সেই কথার উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। এই হলো সেই মান যা মোমেনের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। সুতরাং মোমেন পুরুষ বা নারী হওয়ার ঘোষণা সর্বস্বই হবে, এটি হবে অন্তঃসার শূন্য। কোরআনে কোন কোন নির্দেশ বিশেষভাবে মহিলার প্রেক্ষাপটে দেয়া হয়েছে যা মহিলার পদমর্যাদা প্রতিষ্ঠার জন্য দেয়া হয়েছে। প্রতিটি আহমদী নারী এবং আহমদী মেয়েকে এটি খতিয়ে দেখতে হবে। দৃষ্টান্তস্বরূপ পর্দাকেই নিন, এটি এমন কোন নির্দেশ নয় যা মুসলিম ইসলাম বা তার খলিফারা দিয়ে থাকবেন, বরং এটি সেই নির্দেশ যা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন আর বিভিন্ন স্থানে এটি বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন। এর গুরুত্ব এবং এর উদ্দেশ্য উল্লেখ করেছেন, বিশদভাবে উল্লেখ করেছেন, বরং এ যুগের অবস্থার নিরিখে বর্ণনা করেছেন। তাই মেয়েদের দৃষ্টি যখন পর্দার প্রতি আকৃষ্ট করা হয়, অনেক মেয়ে বলে এটি পুরনো সেকেলে কথা কেন বলা হচ্ছে, বরং কোন কোন মেয়ে যারা পাকিস্তান থেকে এসেছে, একটা দেশের কথা আমাকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে আসার পর এই উন্নত দেশে তাদের ছেলে মেয়েরা সেই পর্দা নষ্ট করার কারণ হয়। পুরুষদের এই বিষয়ে অনেক হীনম্মন্যতা রয়েছে যে বলে অনেক মা সারা জীবন পর্দা করে এদেশে এসে পুলিশের ভয়ে পর্দা ছেড়ে দেয়। ইসলাম সত্যিকার অর্থে পর্দার কল্যাণে এক নারীর সম্মান এবং সম্ভ্রম প্রতিষ্ঠিত করতে চায়। ইসলাম এই কথার নসিহত করার পূর্বে সূরা নূরের একটি আয়াতে পবিত্রতা এবং এই সম্ভ্রমের হেফাজত এবং প্রতিষ্ঠার জন্য প্রথমে পুরুষকে নির্দেশ দেয় যে মোমেন পুরুষ যেন দৃষ্টি অবনত রাখে। আর কোন মহিলাকে দেখলে তাৎক্ষণিকভাবে চোখ উঠিয়ে দেখার পরিবর্তে দৃষ্টি অবনত রাখার চেষ্টা করা উচিত। কোন কোন পুরুষের এই অভ্যাস হয়ে থাকে, সে জানে যে এক মহিলা পর্দাশীলা লজ্জাবতী, তা সত্ত্বেও চেষ্টা করে কোনোভাবে সেই মহিলার প্রতি তাকানোর। তাই এই এই ক্ষেত্রে ইসলাম বলে যে নিজেকে রক্ষা করার চেষ্টা করো, দৃষ্টি অবনত রাখো। প্রথমে নির্দেশ দেওয়া হয়েছে পুরুষকে যে মহিলার সম্মান এবং সম্ভ্রম প্রতিষ্ঠা করো। পরবর্তী আয়াতে মহিলাদেরকেও বলেছেন সকল প্রকার দুর্ঘটনা এড়ানোর জন্য তোমাদের উচিত দৃষ্টি অবনত রাখা, নিজেদের লজ্জাশীলতার হেফাজত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মোমেন পুরুষ এবং মহিলার ইমানের অংশ তাদের ভূষণ এটি, যার মাঝে লজ্জাবোধ নেই সে তার ভিতর কোরআনের হাদিসের এই উক্তি অনুসারে ইমানও নেই। তারপর কোরআনে এই আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে, এই ধারাবাহিকতায় বলা হয়েছে যে নিজেদের সৌন্দর্যকে ঢেকে রাখো, গোপন রাখো, ইল্লা মা যাহারা মিনহা, যা নিজ থেকে প্রকাশ পেয়ে যায়, তা ভিন্ন মানুষের উচ্চতা, মোটা হওয়া বা কারো পাতলা হওয়া এটি এর অন্তর্ভুক্ত। আল্লাহ পর্দার ক্ষেত্রে চাদর ব্যবহারের নির্দেশ দিয়েছেন যার মাধ্যমে শরীর ঢাকা হয়। বোরকার প্রচলন পরে হয়েছে, নিজেদের সুযোগ সুবিধা অনুসারে মহিলারা বোরকা অবলম্বন করে। বোরকার ক্ষেত্রে নতুন নতুন বেদাত সামনে আসে। কিছু বোরকা খুবই সাধারণ বোরকা হয়ে থাকে, কিছু বোরকায় প্রয়োজনাতিরিক্ত বিভিন্ন প্রকার বুটিক বা বিভিন্ন জিনিস একে বা সেলাই করে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করা হয়। আর নতুন নতুন ফ্যাশন সামনে আসছে, এখানে কথার শেষে অনেকের বোরকা এত টাইট হয়ে থাকে বা যে কোট পরে, অনেকেই বোরকার নামে শীতকালে যে কোট পরে সেই কোট এত টাইট হয়ে থাকে যে যে সৌন্দর্যকে গোপন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এসব কোট পরে সৌন্দর্য প্রকাশ করা হয়, এটি কোনো পর্দা নয়। আরেকটি নতুন ফ্যাশন যা সামনে এসেছে, ত্রিকোণ বিশিষ্ট অদ্ভুত আকৃতি বিশিষ্ট বোরকা বানানো হয়। অধিকাংশ কোট পরে, অনেকে এমন সামনে আসে যারা যাদের বোতাম খোলা। পাকিস্তানে এই প্রচলন অনেকটা ছড়িয়ে পড়েছে, নিচে টাইট জিন বা ট্রাউজার্স আর অনেক উঁচু পায়জামা বা সালোয়ার পরা হয়, টি শার্টের মতো কামিজ পরে। এইসব বিষয়গুলো পর্দার সাথে হাসি ঠাট্টা আল্লাহর নির্দেশের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর। নামান্তর স্কার্ফ বা হিজাব বা নিকাব এমন পরা হয় যা দ্বারা চুলও ঢাকা যায় না আর সঠিকভাবে চেহারাও ঢাকা হয় না। অনেক সময় নবাগত মুসলমান মহিলারা পর্দা করে, তোমাদের আহমদী নারী বা মহিলা যারা আছে তারা জন্মগত আহমদী, তাদের পর্দা সঠিক নয়, তারা চুল ঢাকে না। আল্লাহ তাআলা বলছেন যে ওড়না এমন ভাবে ব্যবহার করো যেন চেহারা দেখা না যায়। অন্তত পক্ষে মুসলিম ইসলাম যে পর্দার কথা উল্লেখ করেছেন তা হলো কপাল ঢাকা থাকতে হবে, চুল যেন দেখা না যায়, আর সামনের বা পিছনে থেকে পিছন থেকে যেন চুল দেখা না যায়, চিবুক যেন ঢাকা থাকে, আর নিজের গাল যেন ঢাকা থাকে, কিন্তু মুখ যদি খোলা রাখতে হয় তাহলে মেকআপ যেন না থাকে, মেকআপ শূন্য যেন থাকে চেহারা। সে সকল লোকদের আপত্তির খণ্ডন হয় এর মাধ্যমে, যারা বলে যে আমরা নাকের উপর কাপড় টানলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মাথার স্কার্ফ বা হেজাব অনেকে ভালোভাবে মাথা তো ঢাকে, কিন্তু নিচে পরে ছোট কামিজ এবং টাইট জিন পরে। আজকাল পাকিস্তানে আর একটি ফ্যাশন দেখা যায় সামনে আসে, এখানেও এটি অবশ্যই থাকবে, সালোয়ার এবং ট্রাউজারের পায়ের কাছে কেটে কেটে নিচের অংশ কাটা থাকে, হাঁটার সময় পা বা পা দেখা যায়। আমি না দেখলেও মানুষ লিখে পাঠিয়ে দেয়, আমার সামনে এমন ভাবে কেউ আসে না, কিন্তু মানুষের অভিযোগ সম্বলিত চিঠি পত্র আসে। আহমদি মেয়ে এবং নারীদের এসব বৃথা কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। জিন্স পরা নিষেধ নয়, পড়তে পারেন, কিন্তু অন্তত পক্ষে হাঁটু পর্যন্ত কামিজ, লম্বা কামিজ পরা উচিত, হাঁটু পর্যন্ত পৌঁছা উচিত কামিজ। আল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেছেন যে যারা মেহরম তাদের সাথে পর্দার নির্দেশ নেই, পিতা বা ভাই, কিন্তু লজ্জাশীল পোশাকের নির্দেশ অবশ্যই রয়েছে। আর লজ্জাশীলতা নারীর বা মহিলার অনেক বড় একটি মূলধন বা সৌন্দর্য ভূষণ, এটি নারীর ভূষণ পর্দা। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসে পাশ্চাত্যের বিভিন্ন মুসলিম মহিলারাও আমাদের অনুষ্ঠানে এসে থাকেন, আর তারা জানেন যে আমাদের অনুষ্ঠানের পবিত্রতা কি। পুরো পোশাক পরে অনেকেই আসেন যারা যত্নবান, বরং অনেকেই স্কার্ফ পরে এখানে আসেন, বাইরে গিয়ে পরে না, তো এটি তাদের দ্বিমুখী আচরণ নয়, বরং তারা এই জন্য এমন পোশাক পরে আসেন যে তারা আমাদের পরিবেশের পবিত্রতার প্রতি শ্রদ্ধাশীল এই পরিবেশে তারা মিলেমিশে আলোচনা আসেন। তো বাইরের মানুষ যেখানে অমুসলিম হয়েও পর্দার বিষয়ে এতটা যত্নবান, যাদের পর্দার কোনো নির্দেশও নেই, শিক্ষাও নেই, সেখানে আমাদের মহিলাদের এবং মেয়েদের এই বিষয়ে কতটা যত্নবান হওয়া উচিত। কোন কোন আহমদি মেয়ে জানি না কেন হীনমন্যতার শিকার হয়, যে তারা মনে করে যদি পর্দা করে তাহলে মানুষ তাদেরকে অজ্ঞ মনে করবে। তো এমন মেয়েদের দেখা উচিত বা চিন্তা করা উচিত যে তারা কি আল্লাহকে সন্তুষ্ট করবে নাকি মানুষকে, আল্লাহর কথা মানবে নাকি তার কথার প্রতি অন্ধ এবং বধিরদের মতো আচরণ করবে, যেন শুনেইনি এবং দেখেওনি। আহমদি মহিলারা হয়তো বলতে পারে যে আমরা জানি না, এসব নির্দেশের জ্ঞান আমাদের নেই, কোরআনের জ্ঞান আমরা রাখি না, আমরা বিস্তারিত আদেশ নিষেধগুলো পাঠ করিনি বা পড়িনি, কিন্তু আহমদি মেয়ে এবং নারী এটি বলতে পারবে না যে আমরা শুনিনি আর দেখিনি। তাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে এই সম্পর্কে সবসময় বোঝানো হয় আর সব কলেপারা বুঝিয়েছেন, আমি বোঝাচ্ছি। তাই লাজনা এমআল্লার সংগঠনের এদিকে মনোযোগ নিবদ্ধ করতে হবে আর প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমাদের নারী এবং মহিলার আত্মজিজ্ঞাসা করতে হবে। এই ধরনের ফ্যাশন এবং ভ্রক্ষেপহীনতা অবশেষে মানুষকে পুরোপুরি উলঙ্গ করে ফেলবে। দুই চারজনও যদি এখন এমন থাকে তাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, নিজের অবস্থা খতিয়ে দেখতে হবে। যারা এমন নন তাদেরকে বলছি যে আপনাদের কোন প্রকার হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই। আমাদের ধর্ম একটি সর্বোত্তম ধর্ম আর পৃথিবীতে এটি প্রসার লাভের জন্য এসেছে। তাই এই ধর্মের প্রসারের জন্য আমাদের প্রত্যেক নরনারীর পুরুষ মহিলার চেষ্টা করতে হবে। আর শুধু উলঙ্গেই হবে না, বরং সেই দায়িত্বের প্রতিও ভ্রুক্ষেপহীন হয়ে যাবে, যা সন্তানের তরবিয়তের জন্য আবশ্যক। ছেলেমেয়ে যখন দেখবে যে আমার মায়ের কিছু আচার আচরণ কোরআনের নির্দেশের পরিপন্থী, তখন তাদের উপর নেতিবাচক বা বিরূপ প্রভাব পড়বে। অতএব যেখানে বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেক মেয়ে এবং নারীকে নিজেকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে, ইমানে এগিয়ে যেতে হবে, সেখানে ব্যবহারিক ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। পাশ্চাত্যের এই সমাজে মহিলাদেরকে এবং নারীদেরকে পর্দা এবং লজ্জাশীলতা আর হিজাবের মানসিকতা সৃষ্টির চেষ্টা করা উচিত। লজ্জাশীল পর্দার, লজ্জাপূর্ণ হিজাব এবং পর্দা সম্পর্কে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে মায়েদের তা দূর করার চেষ্টা করা উচিত। মায়েরা যদি 11-12 বছর বয়স পর্যন্ত মেয়েদের মাঝে লজ্জাবোধের চেতনা সৃষ্টি না করেন তাহলে বড় হয়ে কোনোভাবে সেই চেতনা তাদের মাঝে সৃষ্টি হবে না। অতএব এই সমাজে যেখানে সকল নগ্নতা এবং সকল বৃথা বাজে কথা স্কুলে পড়ানো হয়, এই সমাজে পূর্বের চেয়ে অনেক বেশি আহমদি মায়েদের ইসলামের শিক্ষা অনুসারে কোরআনের শিক্ষার আলোকে সন্তান সন্ততিকে অবহিত করতে হবে। লজ্জাবোধের চেতনা শুরু থেকেই সন্তান সন্ততির মাঝে সৃষ্টি করা উচিত, 5-6 বছর বয়স থেকেই তা সৃষ্টি করা উচিত। অতএব এখানে অর্থাৎ পাশ্চাত্যে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতেই এমন কথাবার্তা শিশুদের বলা হয় যে তারা শিশুরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, এই বয়সে তাদের মাথায় লজ্জাশীলতার কথা ঢুকাতে হবে। কিছু মহিলা বা মেয়েদের মাথায় হয়তো এই প্রশ্ন জাগতে পারে যে ইসলামের তো আরো অনেক নির্দেশ আছে, কেবল এটি মানলেই ইসলাম মানা হবে, এর মাধ্যমেই কি কেবল ইসলাম জয়যুক্ত হবে। স্মরণ রাখবেন যে কোন নির্দেশ তুচ্ছ বা ছোট নয়। গতকালও আমি জুমায় মনোযোগ আকর্ষণ করেছিলাম মুসলিমদের বরাতে যে আমাদের কেমন আচরণ আচার আচরণ হওয়া উচিত। কোন দুর্বলতা যদি বৃদ্ধি পেতে থাকে, সমাজের উপর কারো যদি বেশি প্রভাব পড়তে থাকে কোনো বিষয়ের উপর, তাহলে সেই দিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। তাই আমি এই দিকে মনোযোগ আকর্ষণ করছি। অন্যদের লক্ষ্য, অন্যদের মোটো এবং উদ্দেশ্য অন্য কিছু হতে পারে। এক আহমদের লক্ষ্য, এক আহমদের উদ্দেশ্য এবং মোটো হল পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। কোরআন আমাদেরকে এই কথাই শিখিয়েছে, অর্থাৎ ফাস্তাবিকুল খায়রাত, পৃথিবীকে আমাদের পিছনে চালাতে হবে, পৃথিবীর ফ্যাশনের অনুকরণ করব না আমরা। এটি দেখুন যে এটি খোদার প্রতিষ্ঠিত নির্ধারিত সীমারেখার মাঝে করা হচ্ছে কিনা। ফ্যাশন নিষেধ নয়, যদি সেই আল্লাহ নির্ধারিত সীমার ভিতর থেকে করেন করতে পারেন। যে পরিবেশে করার নির্দেশ রয়েছে সেই পরিবেশে আপনি ফ্যাশন করুন, এমন সব দৃষ্টান্ত স্থাপন করুন যেন পৃথিবী আপনাকে অনুসরণ করে, আপনার পিছনে চলে। অর্থাৎ যেখানে প্রত্যেক আহমদি নারীর খোদার সাথে সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, দোয়ার মাধ্যমে যেন আপনার সন্তানের উন্নত তরবিয়ত করতে পারেন, সেখানে নিজের প্রতিটি কাজ, প্রতিটি উঠা বসাকে আল্লাহর নির্দেশের অধীনস্থ করার প্রয়োজন রয়েছে। যত শিক্ষা আদেশ বা নিষেধ রয়েছে প্রতিটির কথা বলছি, আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। দোয়ায় যোগ দিন আমার সাথে।
আমিন।